ব্যাসদেবের তো তৃপ্তি হলো, কিন্তু যে পরম পুরুষ রস স্বরূপ কৃষ্ণ তাহার তৃপ্তি হয়নি। এস আমরা কোথা পাই? চৈতন্য চৈতামৃতিতে, রূপ গোস্বামীর গ্রন্থ ইত্যাদিতে, গোস্বামী গণের গ্রন্থেতে এর ইঙ্গিত পাওয়া যায়। কৃষ্ণের তৃপ্তি হয় রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু লীলার উদ্গম, প্রেম রস নিজাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে লোকে করিতে, এই দুই হেতু লীলার উদ্গম, ইচ্ছার উদ্গম। কৃষ্ণ পরম রসিক, কেন রসস্বরূপ তিনি, অখিল রসামৃত সিন্ধু তিনি, এই জন্য রস আস্বাদন তাহার করবার ইচ্ছা, কিন্তু কৃষ্ণ লীলাতে তাহার তৃপ্তি রস আস্বাদন করে হয় নাই, কিছু বাকি থেকে গেল। শান্ত দাস্য সখ্য বাসল্য এইসব পুরা করে নিলে ওতে তাহার তৃপ্তি আছে, কিন্তু অসলেতে এক জায়গাতে তাহার মধুর রসিতে তাহার তৃপ্তি হয়। কৃষ্ণ লীলা যখন এখান থেকে অপ্রকট করেন তখন তিনি মনে মনে ভাবছেন, অহো আমি সব রস আস্বাদন করলাম কিন্তু আমার তৃপ্তি হয় না, কি তৃপ্তি হয় নাই সংক্ষেপে বলি, বিশেষ বিস্তারপূর্বক বলব না, সময়ও নাই। তৃপ্তি হয় নাই কি? রাধায়া প্রণয় মহিমা আমি জগতের কর্তা ভর্তা সমস্ত ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রানা বিরাজ গোবিন্দ সবসার, আমি অদ্বয় জ্ঞান পরতত্ত্বের শেষ সীমা, আমি রসস্বরূপে এগুলো ঠিক, কিন্তু এটি আমি জানি আমার মতন ত্রিজগতে কেউ সুন্দর নাই, তার যত বিশ্বের অখিল সৌন্দর্য কৃষ্ণের মধ্যে আছে, আমাকে দেখে জগৎ লোক তৃপ্ত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, এমনকি স্তব্ধ হয়ে যায়, নিজের পাগল হয়ে যায় আমার রূপ দেখে, কিন্তু আমি একটা লোকে দেখে রূপ আমি পাগল হয়ে যাই, জগৎ আমাকে দেখে পাগল হয়ে যায়, এমনকি নারায়ণ পর্যন্ত পাগল হয়ে যান, এমনকি কৃষ্ণ নিজেই পাগল হয়ে যান দ্বারকা, তিনি ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দরে ওই মূর্তি দেখে তিনি একেবারে লুব্ধ হয়ে যান, আর মনে করেন যে সে আমি কিরকম এই রূপটাকে আমি আস্বাদন করব, চমৎকার ইত্যাদিতে তিনি বলেছেন। অতএব কৃষ্ণের মতন আর রূপ নাই, কৃষ্ণের চারটি প্রধান জিনিস কি, রূপ মাধুরী, বেনু মাধুরী, গুণ মাধুরী, এটি কোন অবতারেতে নাই, রামেতে নাই, এমনকি দ্বারকাধীশ কৃষ্ণও নাই, অন্য লোকের কথাই কর, এটি বিশেষ রূপে। আর গুণগুলি কিছু আসে জীবের মধ্যে অণু অণু, ব্রহ্মাদি দেবতাতে বিন্দু বিন্দু, নারায়ণ ইত্যাদিতে পূর্ণ, আকৃষ্ণতে পরিপূর্ণ রূপে এই যত রকমের গুণগুলি আছে কত 64 গুণ তার মধ্যে কৃষ্ণের মধ্যে পরিপূর্ণতম, আর এই চারটি বিশেষ রূপে দিয়ে আর কোন নাই। এই রূপ মাধুরী দেখে জগৎ পাগল হয়ে যায়, কিন্তু আমি কাহাকে একটা দেখলে আমি পাগল হয়ে উঠি, ওটাকে কেন? আর আমার বেনু মাধুরী সবচেয়ে মধুর, সব জগৎকে এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ গাভী সব লোকের ধর্ম ব্যতিক্রম করবে, কাস্ত্রিয়ংতে কল্পদায়ত বেনুবীত ইত্যাদি বলছে। পশু পক্ষী ইত্যাদি সব ধর্মে বিপত্তি, জল থল হয়ে যায়, থল চেতন হয়ে যায়, এইরকম ভাবে সেগুলি হয়ে উলট পুলট হয়ে যায়। অতএ আমার বেনু মাধুরী, কিন্তু আমি যাহার মাধুরী একটি বচন মাধুরী শুনে, তাহার একটি মধুর কথা শুনে আমি পাগল হয়ে যাই, আমি স্থির থাকতে পারি। আর আমি অত্যন্ত আমার কোমল স্পর্শ, আমি যাকে স্পর্শ করব তারা জুড়িয়ে যাবে, কিন্তু আমি যাহার স্পর্শ করলে আমার হৃদয় জুড়িয়ে যায়। উনিকে কেন? অতএব এই সবগুলি ভাব প্রেমের দ্বারা আস্বাদিত হয়, প্রেমের মধ্যে যার মধ্যে মহাভাব আর তার থেকে উপর রূঢ় ইত্যাদি ভাবগুলি রয়েছে, ওই সব আমার এই চারটি মাধুরীকে বিশেষ ভাবতে আস্বাদন করেন। আমি নিজে কিছু কিছু বুঝতে পারি নাই, এই জন্য রাধায় আপ্রণয় মহিমা, কেমন তার প্রণয় মহিমা, যদ্বারা কৃষ্ণের এই চার রকমের মাধুর্য পরিপূর্ণতম রূপেতে আস্বাদন করেন, এইরকম ত্রিজগতে কেউ নাই, এমনকি কৃষ্ণও নাই। তার ওই প্রণয় মাধুরী কিরকম মহিমা। দ্বিতীয় কথা, আমার এই চারটি মাধুরীকে দেখে শ্রীমতী রাধিকা কিরকম আস্বাদন করে, এবং আস্বাদনকে তাহার কি জাতীয় সুখ হয়, আমি তো বুঝতে পারলাম না এই কৃষ্ণ লীলাতেও। তাহলে কি করা যায়, তাহলে কিছু উপায়? তার জন্য মনে মনে চিন্তা করছেন, কখন এই বৃন্দাবনের লীলা কি কৃষ্ণ লীলা অপ্রকট হওয়া পরে মনে মনে চিন্তা করছে, এটা কি তত্ত্ব? সেই সময়তে তিনি চিন্তা করতে করতে দেখেছেন শ্রীমতী রাধিকার মধ্যে যে প্রণয় ইত্যাদি আছে, প্রণয় মানে ওখানে মহাভাব প্রসঙ্গ, এইটা না থাকলে আমার যে মাধুর্য আস্বাদন হবে না। এই রাধিকা আমার প্রেমের গুরু, রাধিকা হয় না আমার
রাধিকা প্রেমের গুরু,
প্রেমের গুরু, আমি শিষ্য নট, নিজে থেকে স্বীকার করেছেন, এর মধ্যে আমাদের কি কোনো কল্পনা করবার কোনো প্রয়োজন নাই, কৃষ্ণ নিজেই থেকে তিনি বলছেন আমি শিষ্য নট আর তিনি হচ্ছেন গুরু। অতএব কিন্তু একটু বিচার করলে একটি জিনিস দেখা যায় কি, কৃষ্ণ মনে মনে বিচার করছে শ্রীমতী রাধিকা ইত্যাদি আমার আমার রূপ মহিমা মাধুরী ইত্যাদিকে আস্বাদন করে, আমাকে জোর করে বলতে চল চল। তারপরে তিনি চিন্তা করছেন শ্রীমতী রাধিকা মধ্যে এমন প্রণয় মহাভাব ইত্যাদি আছে প্রেম, যে আমার রূপকে আস্বাদন করে, কিন্তু একটি বিচার করলে শ্রীমতী রাধিকা আমার গুরু প্রেমের, কিন্তু একটি বিচার দেখি যদি বিচার করে তাহলে সব বিপরীত হয়ে যায়, তখন আমার মধ্যে কোন একটা এমন জিনিস আছে যেতে শ্রীমতী রাধিকাকে উপাউল করে দেয়, তার কেন এই সমস্ত অবস্থা হয়, প্রেম বৈচিত্র দিব্যোন্মাদ প্রজল্প ইত্যাদি হয় কেন, আর লোকের হয় না কেন, আমার কেন হয় না? অত আমার মধ্যে কোন একটা এমন জিনিস আছে যে ত্রিজগতে কোথাও নেই। অতএ এইটা বুঝতে পারা যাবে কি, যদি রাধিকার ভাব যদি আমার মধ্যে আসে তাহলে সেই যদি প্রেমের আমি আশ্রয় হতে পারি তাহলে এটা সম্ভবপর হতে হয়, অন্যতে হবে না। এই জন্য তিনি প্রেম প্রচার করবার জন্য কিছু তাহার ওই যে অনর্পিত চরিত্রের মধ্যে দিয়েছেন যে উন্নত উজ্জ্বল রসাংশী ভক্তি শ্রীয়ম ইত্যাদি, ভক্তির শ্রী তিনি দিবেন, ওইটি প্রচার এইটা আস্বাদন করবেন। এই জন্য চৈতন্য মহারূপে মহাপ্রভু রূপেতে এখানে গৌর সুন্দর রূপেতে শচী গর্ভেতে তিনি এখানে আবির্ভূত হয়ে ভাবটা তো কিছু নিয়েছেন, নিজে থেকে চেষ্টা করেছেন, কিন্তু সফল হয় নাই। বিনা গুরুতে ভাব সফল হবে না। তো সফল হওয়ার জন্য তিনি কি করলেন? সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে তিনি পুরীতে গেলেন, চেষ্টা করছেন ভাবেতে নিজেই রূপকে নিজেই আস্বাদন করবার জন্য, পারছেন। তখন দেখলেন যে সে কি করা যায়, তাহলে কোন শিক্ষাগুরু না করলে হবে না। তখন শিক্ষাগুরু কাকে করবেন? বিচার করে দিয়ে বলেন যে আমি দক্ষিণেতে যাব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে শিক্ষাগুরুর কাছে যাওয়া। শিক্ষাগুরুকে গোদাবরী তটেতে তিনি প্রতীক্ষা করছেন। তিনি কে? রায় রামানন্দ পূর্বলীলা বিশাখা। তাহলে তিনি উনার কাছে গেলেন না কেন? সর্বদামোদর ললিতা কাছে, ওখানে যাবার কি দরকার? বিশেষ একটা কারণ আছে কি? ললিতা সখী গুণ রমিত বিশাখা। বিশাখা দেবী আর শ্রীমতী রাধিকার জন্ম নক্ষত্র তিথি সবগুলি এক, একদিনেতে দুজনের জন্ম। শ্রীমতী রাধিকার আগে জন্ম আর ওই নক্ষত্রেতে এক সেকেন্ড দু সেকেন্ডের পরে এই রূপ রূপ নেই। বিশাখার যত গুণ শ্রীমতী রাধিকা সব করোড়ি ভূত রাধিকা করে, রাধিকার যতগুলি গুণ বিশেষ দু একটি কি ছেড়ে গুণ রমিত বিশাখে। কারণ কি? ললিতা দেবী প্রক্ষিরা মহা ধুরন্ধ ঘুরতে উনাকে কৃষ্ণকে শাসন করতে পারে, শ্রীমতী রাধিকাকে শাসন দুজন তার শাসন মানতে বাধ্য প্রেমের দ্বারা। অতএব ওখানে হবে না। যিনি রাধিকার সম্ভাবাপন্ন মধ্যমা ভাব সব বিষয়ে সব গুণেতে প্রখরা নয় মৃদু নয় ব্যর্থন মধ্যম ভাব, তিনি কৃষ্ণের কাম পূর্ণ করতে পারে। অতএব বিশাখা দেবী রাধা রানী ভাবের সঙ্গে সমতুল্য বলে শিক্ষাগুরু উনাকে করবে। তখন রাধা রানীর ভিতরে যে ভাব আমি বুঝতে পারবো, অন্যথা বুঝবার সম্ভব নয়, কোটি কোটি জন্মে আমি বুঝতে পারবো, কারণ আমার সঙ্গে উনার সাক্ষাৎ কম। কিন্তু উনার সঙ্গে বিশাখা দেবী সব সময় চব্বিশ ঘন্টা তার সঙ্গে থাকে, তিনি সব তার নাড়ি নক্ষত্র সব জানেন। অতএব তার কাছে তার ভাব শিক্ষা করতেন। তখন ওখানে গেলেন আর ওইখানে ইহো বাজ্য আগে কহার, ইহো বাজ্য আগে কহার করতে করতে জ্ঞানে প্রয়াস মন্ত। সাধারণ এই জ্ঞানের কথা কি? তত্ত্ব জ্ঞান কেউ কৃষ্ণ যে স্বয়ং ভগবান এটাকে চাপা দিয়ে ধরে নিচে আচ্ছাদন করে আগে বেড়ে গিয়ে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি এইটাকে অতিক্রান্ত করে দিয়ে দাস্য তারপরে সখ ইহো ইহো সর্বোত্তম মাত্র আগেও কহ। তারপরে তিনি সখরেশের কথা বললেন যে ইহো সর্বোত্তম আগে কহা, কিসের জন্য? ওই রাধিকার ভাব জানবার জন্য বিশাখা দেবীকে প্রশ্ন করছেন, তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবেন এই জন্য যা তিনি জানেন নাই। তিনি বাস্যন্দরেশের কথা ইহো সর্বোত্তম সাধ্যসার আগে কহা। তারপরে তিনি গোপীগণের কথা বললেন, ও এটা সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে সর্বসাধ্য, কিন্তু আগে কহ কিছু আর। তিনি এরপরে শুনবার জগতে ত্রিজগতে লোক নাই, এরপরে আর কিছু কথা জগতের লোক আজ পর্যন্ত এই প্রশ্ন কেউ করে? রামানুজ মধ্য ইত্যাদি কথা নারদ প্রেষ্ঠৈর অসুলভম এরাই প্রশ্ন করতে পারেন নাই। তুমি তাহলে কে? তখন ধরতে পেরেছি ওই ছলকারে আমার কাছে এই শিক্ষা করতে এসেছে। আচ্ছা তো ঠিক আছে, যখন শিক্ষাগুরু আমাকে করেছে তখন তাহাকে সত্যি সত্যি তাহাকে শিক্ষা দিতে তখন তিনি শিষ্য রূপে অঙ্গীকার করেন, প্রণত হয়েছেন তো সব প্রকারে। তারপরে তিনি বলেন যে এরপরে তখন রাধিকার ভাব, রাধিকার প্রেমী হচ্ছে সর্বসাধ্য সার, এর উপরে কিছু নাই। তখন তিনি বললেন আচ্ছা আপনি অনুগ্রহের চারটি জিনিস বলুন, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব। মানে কি? রাধার ভিতরে যে ভাব। তখন তিনি এই বোলাতে চমৎকৃত হয়ে উঠলেন, তখন অনুগ্রহ করে দিয়ে আচ্ছা উনি বলে তাহলে তুমি পরীক্ষা দাও, আমি যত পড়াই না তুমি ভালোভাবে শিখলে কিনা একটু পরীক্ষা মিলিতে চাই। আচ্ছা বলো তো আমি কি বললাম। তখন মহাপ্রভু কি করলেন, আমি কুচু কুচু পুরা তো না কিন্তু কুচু কুচু বেজেছি বুঝেছি, এই বলে তিনি দেখাইলেন কি রসরাজ মহাভাব, পরীক্ষা দিলেন। হ্যাঁ এখন ঠিক আছে, এখন তুমি রস আস্বাদন করতে পারবে, যাও তোমাকে আশীর্বাদ করি, মঙ্গলম ভবতু, কল্যাণম ভবতু। তখন তিনি এইসব নিয়ে উনি বলেন যে দেখো আমি এইসব বলি শিখলাম কিন্তু এই পাওয়া যাবে কি রকম। তিনি বলেন যে বিস্তারিত রূপে তো আমি বলবো না, তবে এই একটি কথা বলে রাখি, সখী বিনা এই রসের বিস্তার হয় না, ওদের আনকন্ডিশনালি সারেন্ডার যদি করে কেউ, আর ওই রকম রসিক বৈষ্ণবের কাছে যদি যায় আর তারা এইসব বলি কথা যদি শোনায় তাহলে সম্ভব, ওদের কৃপা ছাড়া আর কিছুতেই হওয়ার উপায় নাই, কৃষ্ণের কৃপাতেও হবে না। তখন তিনি এই সব শুনে আর এই সব জিনিস রূপ গোস্বামী হৃদয়তে সঞ্চারিত করেন, কোথায়? তার কি রকম হয় পাইতে পারে? ওদের তারা কি করবে, বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম পুতরোপাস্ত বেগম এতান বিগাঞ্জ বিষহেত ধীরা সর্বম অপি মাম পৃথিবী সশিষ্যা। এইখান থেকে যদি এর মধ্যে তোমার একটু লালসা আছে এই সবগুলি বুঝবা, এর মধ্যে প্রবেশ করবা, তাহলে প্রথমে চলো ওইখানে গোড়া, আদৌ শ্রদ্ধা হওয়ার পরেই তোমরা এইটা করবে, ছটি বেগ দমন করবে সাধু, নিজে করতে পারবে না। ওদের বাণীতে সন্তে ছিন্দন্তি মনোজ ব্যাসঙ্গ মুক্তি ওরা সৎসঙ্গ দ্বারা এই সব যত দুর্দৈব আছে অনর্থ আছে দূর করবে। তারপরে দ্বিতীয় শ্লোকটা কি, অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘ লৌলঞ্চ সর্বিত ব্যক্তি উৎসাহ নিশ্চয়াত ধরিয়াত তত্ত্ব কম প্রবর্তনাত এইসব সঙ্গ ত্যাগা সসৌ বৃত্তি ছড়তে ভক্তি দাদাতি প্রতিগ্রহণাত গোষ্ঠী ব্যাখ্যাতি। এইসব গুলি শিক্ষা করবে, শিক্ষা গুরুর নিকটেতে ভালো পারবে। তারপরে তার নাম রূপ চরিতা কৃষ্ণে তিজস্য গ্রীন তাং মনসা গৃহীত, এইসব গুলি ভালো ভালো অনুশীলন, রুচি না হলে পুনঃ পুনঃ করবে, কমলা রোগ যখন হয়ে যায় তখন ওই মিশ্রিত বাড়াইটা হবে। কিন্তু সব উপদেশের সার তিনি কি বলছেন, তার নাম রূপ চরিতাদি সুকীর্তনানুক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলাম ইত্যুপদেশ। এই সব উপদেশ বল, কিন্তু এ তো ভাই হবে না, এর ভিতরে আরো কিছু আছে। রূপ গোস্বামীকে বুঝতে হলে রঘুনাথ গোস্বামীর পাদ পদ্মেতে যেতে হবে, তার কথা শুনতে হবে, তাহলে এইসব গুলি ভালোভাবে বুঝে দিয়ে তারপরে তার মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে তোমাকে কি করতে হবে, তখন তার মন শিক্ষা শিক্ষা গুরু নিকটেতে লাভ করতে হবে, কি গুরু গোষ্ঠে গোষ্ঠালে সুজনে ভূ সুরগণে সমন্ত্রে শ্রী নাম্নি প্রজ্বদন্ত শরণে সদা দম্ভম হিত্বা কুরু গতিম অপূর্বাম অতিতরাম ভয়ে স্বান্তর ভ্রাতা যদপি চাসে। যদি এই সবগুলি ভজন করবার ইচ্ছা হয় তাহলে কি করবে, রঘুনাথ দাস গোস্বামী কাছে যাও, তিনি শক্তি সঞ্চারিত করলে রূপ গোস্বামীর শিক্ষা বুঝবার কিছু সম্ভব পাবে। এই জন্য বলছেন গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু প্রীতিপ্রকার। হে মন, তুমি অহংকার দম্ভ এই শরীরগত স্থূল শরীরের মধ্যে যে চিন্ময় তুমি আরোপ করেছ, এই অহংকার জড় শিক্ষা ধন সম্পত্তি কুটুম্ব উচ্চকুলে জন্ম এই সব অহংকার প্রত্যাগ কর। দিন হি তৃণা দবি সিঁচ হয়ে তারপরে কি কর, এই গুরু গোষ্ঠা গুরুকে আদর কর, প্রাণ দিয়ে বিশ্বম্ভ্রেণ গৌরব সেবা। গুরু ও সেই রকম হবেন, কিরকম হবেন, শব্দ ব্রহ্ম নিষ্ণাত পরম ব্রহ্ম নিষ্ণাত আর সাংসারিক বিষয় থেকে একেবারে পরমন্ত, সমস্ত শাস্ত্র শাস্ত্রের সিদ্ধান্ত পারঙ্গত এবং ভগবত অনুভূতি সম্পন্ন। আর যদি না হয় তাহলে যদি পতন হয়ে যায় গুরু তাহলে সব ভক্তি একেবারে নষ্ট হয়ে যায়। আজকাল বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের চেষ্টাতেও সব গুরু পাওয়া ভারী মুশকিল। যদি ভগবানই ব্যবস্থা করেন তাহলে সম্ভব, এইরকম সদগুরু গুরু মিলে লাখ লাখ, আবার শিষ্য মিলে এক না, এ আবার একটি গুরু লাখ লাখ পাওয়া যায় কিন্তু শিষ্য যোগ্য শিষ্য পাওয়া ভারী কঠিন। এই জন্য যোগ্য সদগুরু যোগ্য সত্য শিষ্য তারপরে এই সবগুলি ক্রিয়া। এই জন্য গুরুকে বিষম্যহীন গুরু সেবা আত্ম সেবা তাহাকে বিষম। তারপরে গোষ্ঠে, গোষ্ঠে মানে কি বৃন্দাবনের যে গোষ্ঠ তাহা প্রতি প্রাণ ভরে আদর করবে তাকে। গোষ্ঠ মানে কি ললিতা বিশাখা প্রভৃতি যশোদা আনন্দ বাবা বাৎসল্য রসে শ্রীদাম ইত্যাদি সখাগণ ইত্যাদি প্রচার আর ওখানকার যে স্থলগুলি তার প্রতি অনুরক্তি হবে। তারপরে গোষ্ঠে গোষ্ঠালয়ু গোষ্ঠকে আলয়ের মধ্যে যারা আছে কে রূপ সনাতন প্রভৃতি আমাদের গুরুবর্গ ওদের প্রতি অনুরাগ হবে, তারা যেখানে থাকেন সেখানে অনুরাগ হবে, তাদের কৃপাতে কৃষ্ণের ভক্তিতে আমরা প্রবেশ করতে পারি, অন্যথা নয়। তারপরে গোষ্ঠালয়ু সুজনে ওখানে অন্য সম্প্রদায়ের যারা একনিষ্ঠ বৈষ্ণব আছে কিন্তু অন্য সম্প্রদায়ের আর ওখানে ভজন সাধন করছেন তাহাদের প্রতি যথাযোগ্য আদর করবে, ওদেরকে তুচ্ছতাচ্ছল্য করবে না, এইটা লক্ষ্মী নারায়ণের উপাসক, ইনি দ্বারকাধীশের উপাসক, উনি বালগোপালের উপাসক, উনি রাধা কৃষ্ণের নন, এইরকম হয় সব করবে না, আদর করবে তাহাদের। আর ভূসুরগণ ওখানকার যে ব্রাহ্মণ গুলি একান্ত কৃষ্ণ ভক্ত না হলেও তারা কৃষ্ণকে যারা ভজন করে অথচ তত্ত্ব জ্ঞান সেই রকম হয় পূর্ণ রূপেতে নাই, ওদেরকে যথাযোগ্য আদর করে। আর সবচেয়ে প্রথম বেশি ভাগেতে কোথায় অনুরাগ রাখবে, গুরুদেব যে তোমাকে মন্ত্র দিয়েছে প্রীতিপূর্বক করবে, সকালবেলা সন্ধ্যার সময় যেরকম বলেছেন চিত্ত স্থির করে, আর যদি বিক্ষিপ্ত হয়ে যাও তাহলে আর হবে না, তাকে প্রাণ থেকে বেশি আদর করে দিয়ে গুরু প্রদত্ত যে মন্ত্র সেই রকম হওয়াতে করবে। কিরকম করবে, পাঁচটা বিষয়ে লক্ষ্য করে, মন্ত্রের যে অধিষ্ঠাত্রী দেবতা কে যে মন্ত্র আমি জপ করছি তার সঙ্গে আমার সম্বন্ধ কি, তাহার প্রতি প্রপত্তি, তাহার প্রতি শরণাগতি এবং তার প্রতি আত্ম, এই পঞ্চ অঙ্গ আছে মন্ত্রের, এই সমস্তকে বুঝে সুঝে করবে তাহলে হবে। সম্বন্ধে জ্ঞান হলো না মন্ত্রের দেবতার সঙ্গে, তার সঙ্গে আমার কি সম্বন্ধ ওই মন্ত্রের সঙ্গে, মন্ত্রের উপাস্য তত্ত্বকে তার প্রতি শরণাগতি হলো না, আমি জানতে পারলাম না এই সব বিষয়ে, তাহলে তাকে ভজন করে কি হবে, তাহলে এইসব নিষ্ঠা তার কাছে কোথা থেকে আসবে। এই জন্য পঞ্চতত্ত্ব এই সব ভালোভাবে শিক্ষা গুরু দীক্ষা গুরু নিকটেতে যারা যোগ্য দীক্ষা গুরু শিক্ষা গুরু একই তত্ত্ব, উনি সম্বন্ধে জ্ঞান দিয়েছেন আবার তিনি শিক্ষাও দিতে পারেন দীক্ষাগুরু, আবার শিক্ষাগুরু তিনিও মন্ত্র দিতে পারেন, যোগ্যতা আছে তিনি শিক্ষা দিচ্ছেন। এই জন্য রূপ সনাতন গোস্বামী আর রূপ গোস্বামীর মধ্যে কোন পার্থক্য নাই, রূপ সনাতন গোস্বামী হচ্ছেন দীক্ষাগুরু সম্বন্ধ জ্ঞান দাতা, আর রূপ গোস্বামী অবিধেয় প্রধান। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই দুজনের মধ্যে বিরোধ আছে সেখানে বুঝতে হবে দুজনের গুরুত্ব নেই। তাহলে দুজন লোক জগতের মান সম্মান ইত্যাদি নিয়ে পরস্পর বলছে, অথবা দুজনের মধ্যে কোন একজনের গোলমাল আছে। শিক্ষা গুরু যদি দীক্ষা গুরু ঠিক আছেন, দীক্ষা গুরু যদি শিক্ষা গুরু তাহার বিরোধিতা করছেন, তাহলে বুঝতে হবে তাহার গোলমাল আছে। অথবা শিক্ষা গুরু ঠিক আছেন আর দীক্ষা গুরু তাহার বিরোধিতা করছেন, ভক্তি ধর্মের থেকে একটা বিচ্যুত হয়ে যাচ্ছেন, ওই রকম গুরুকে প্রত্যাগ করেন। এইসবগুলি বিধি আছে, এইসবগুলি ভালো করে জেনে শুনে এটা কার হবে, মধ্যম অধিকারের মধ্যে এসেছেন তাহাদের হবে। তারপরে মহামন্ত্র ভগবানের সঙ্গে অভিন্ন জ্ঞান করে, তাহার কৃপা প্রার্থনা করতে করতে চিত্তকে নিবিষ্ট করে আদরপূর্বক নিষ্ঠাপূর্বক নামদেবের ভজন করতে, তখন তিনি আমাদের হিজুয়াতে স্ফূর্তি প্রাপ্ত হবে। তারপরে রাধা কৃষ্ণ যুগ সমস্ত প্রকারের দম্ভ অভিমান করবেন, একান্তিক রতি হবে। এই জন্য বলছেন যদি ইচ্ছে আবাসং ব্রজবাস প্রতিজনম যুদন্ত পরিচ্ছে, ওইখানে তিনি রতির এই সবগুলি বিষয়ে বলছেন। অতএব যারা ভজন ইচ্ছুক ব্যক্তি চব্বিশ ঘন্টা সমস্ত তাহার এনার্জি ওর মধ্যে লাগিয়ে দিয়ে ডুবে থাকলে তারপরে ভজন সম্ভব, নাই তো নাম আভাস নাম অপরাধ নিয়ে, ভক্তির আভাস নিয়ে ভক্তির অপরাধ নিয়ে আমরা মরব, এক অন্য লোকের আলোচনা ইত্যাদি করে। যারা এরকম ভজন করবে তাহাদের সময় হবে না এক মিনিট যে অন্য কোন লোকের একটু চর্চা ব্যর্থ চলবে, কে কি করছে ওদিকে তাহার লক্ষ্য নাই, তাদের সার গুণ গুলি লিবে। যেরকম হয় মধুমাছি ভ্রমর কি করে সারগ্রাহী, বৈষ্ণবগণ হবে সারগ্রাহী। এই সমস্ত গুলি বিচার নিয়ে যদি আমরা ভজন করি তাহলে চৈতন্য মহাপ্রভুর মহিমা কিছু অনুধাবন করতে পারবো, তার কৃপা কিছু গ্রহণ করতে পারবো, তাদের পরিকরের কৃপা লাভ করতে পারবো। আমাদের নিকটস্থ হচ্ছেন সবথেকে ভক্তি বিনোদ ঠাকুর শিল প্রভুপাদ মদীয় গুরুপাদ, এদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই সবগুলি বিচার করব। যেখানে কোন সন্দেহ উপস্থিত হয় গুরুদেবের আচরণ শিল প্রভুপাদের আচরণ তাহার বিচার এই সবগুলি নিয়ে ক্রমে ক্রমে আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করব, এই হচ্ছে আমাদের পরিক্রমা মূল উদ্দেশ্য। যদি আমরা এই সম্বন্ধে একটু যদি গ্রহণ করতে পারি, এই সম্পত্তি নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি, আমাদের জন্ম সার্থক হবে। আর আমি অধিক না আপনাদের সময় নিয়ে আমি আমার বক্তব্য এই সমাপ্ত করছি, আমার কিছু ধৃষ্টতা হয়ে থাকে, আপনারা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন, আমি অনেক সময় নিয়ে নিলাম আপনার মহারাজের বক্তৃতা শুনবার জন্য, আপনার অধিকার আজকে এই পর্যন্ত।
কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমো নমঃ। আমরা পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ দুটো কথা বলবেন,
তা আমি ওইনার পরে কিন্তু বলবো।
আমার মতো যারা মুখ্যমন্ত্রী বসে আছে যারা কত লাভবান হলেন সেদিকে হলেন।
মহাপ্রভুই আমাদের একমাত্র আশ্রয়, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি তোমার অধিকার নাই বেদান্ত অধ্যয়ন। সুতরাং এইসব কচকচির মধ্যে আমাদের তো প্রবেশের অধিকার নাই। আমাকে তিনি বললেন ওইসব করে তোমার কিছু হবে না, ওইসব করবার দরকার নেই, সোজা রাস্তা আমি বলে দিচ্ছি তোমরা শুধু। আমাকে মহামন্ত্র দিলেন, কৃষ্ণ নাম মহামন্ত্র, এই সর্বসার ইয়া হইতে সর্বতত্ত্ব হইবে। সুতরাং আমরা অত পরিশ্রম করতে যাব কেন? মহাপ্রভু আমাদের যা বলেছেন, গুরুদেব মন্ত্র দেবেন, সেই মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। এটি হলো মহামন্ত্র, বলতে অন্য মন্ত্র বলেনি, কৃষ্ণায় অন্য মন্ত্রময় সব কিছু সেখানে উল্লিখিত হয়নি। মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সারা রাত ধরে চিৎকার করে করে এ আমাদের ওসব বোঝবার দরকার নেই। শুধু এই মহামন্ত্র জপ করলেই বলছেন তোমার সব যা ইহা হয়েছে সর্বসিদ্ধি হইবে তোমার। যাক, তোরা কিবা মন্ত্র দিলা ঘোষাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, হাসায় কাঁদায় মরে এইসব আমার অবস্থা হলো। এখন আমি কি করলাম? গুরুকে নিবেদন করাতে বললে এই কৃষ্ণর নাম মহামন্ত্রের এই তো স্বভাব, ইহা যেই জপে তার উপজয়ে ভাব, ওই ভাব ভক্তি প্রেম ভক্তি ইত্যাদি যা কিছু এই কৃষ্ণ নাম মহামন্ত্র থেকেই হোক। ও সুতরাং ওই অত কচকচি ও কলকে পুড়িয়ে পর্যন্ত দান দিতে হবে না, এই পর্যন্তই মহাপ্রভুর শিক্ষা। সুতরাং আমরা যারা ইচ্ছা করেন তারা করুন, কিন্তু তা না হলে নিরুৎসাহের কিছু কথা নেই। গুরুর কাছ থেকে মহামন্ত্র পেলেই তার দ্বারাতেই সব হয়ে যাবে। যাই হোক, গুরু কাজের থেকে পেলেই হবে, এটি মহাপ্রভুর বাক্য, এর থেকে বেশি আমার শাস্ত্রের প্রমাণ দরকার না। যাক, এখন কথা হচ্ছে আর একটি বলি, এই এক পয়েন্ট গেল, একটা বললাম আর দুটি পয়েন্ট হলো। উনি যে এত করে মহত্ব প্রকাশ করলেন শ্রীমতী রাধারানীর, কিন্তু আমি একটু সেখানে বিচার আমার মাথার মধ্যে কিরকম ঘুরছে, রাধারানী যদি সর্বোত্তম কৃষ্ণের প্রিয়তম তাহলে কেন চন্দ্রাবলীর কাছে যান? বিচার্য বিচার, রাধারানী তো মন ভোলে না, তিনি যেসব কথা বললেন রাধারানীকে চাটু বাক্যই বলেন। তাহলে থামুন না মশাই, এত তুমি বললেন আর আমি একটুখানি বললাম, তুই গা জ্বলছে, আরো কি দেখা যায়? রাধারানী সইতে পারেন না চন্দ্রাবলীর কাছে যাওয়া, কিন্তু চন্দ্রাবলী কত উদার, তিনি নিজে থেকেই তাকে রাধারানীর কাছে পাঠান গৌর প্রেমানন্দে। আর কিছু বলবো না, এইটুকুই আমার বক্তব্য।
বহু তত্ত্ব দর্শন শুনবার সুযোগ পেলাম, কৃষ্ণ পক্ষ রাধা পক্ষ দুটা পক্ষ আছে। আর পূজ্যপাদ নারায়ণ মহারাজ একটা শ্লোক উচ্চারণ করেছেন, আমিও সেটা উচ্চারণ করছি। অখিল রসামৃত মূর্তি প্রশ্রীমর চিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামালিত রাধা প্রয়াণ বিধুর জয়তি। এই রাধা প্রয়াণ বিধুর কে? কৃষ্ণচন্দ্র। তাহলে কৃষ্ণচন্দ্রেরই মহিমা ব্যক্ত হচ্ছে এখানে। রাধারানী থেকেও কৃষ্ণচন্দ্রের মহিমা এখানে ব্যক্ত হচ্ছে। সাধনার ক্ষেত্র আমরা দুটো দেখতে পাচ্ছি, স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ তারাই চৈতন্য মহাপ্রভুর হতে এই কলিকালে প্রকটিত হয়েছেন, কান্নাকাটি করছেন। আর রাধে বলে উদাহরণগুলো দেওয়া আছে, মাধবেন্দ্রপুরীকে নিয়ে তারা যে সব উক্তিগুলো করেছেন সেগুলো আমরা প্রায় আলোচনা করছি। ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদা অবলোক্য সে হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ভ্রান্মতি কিং করজ্ম। রাধারানী বলছে এগুলো, সেই সে পরানাথ পাইন যাহা দেখি মদন দহনে জুড়ি গেল, এটাও রাধারানী বলছেন। এই জাতীয় বহু কথা রয়েছে। হে দেব হে দৈত হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ হে চপল হে গরুণৈক সিন্ধু, হে নাথ হে রমন হে নয়নাভিরাম, আহা কদানুভবিত আছি পদম দৃশ্য। এখানে ওই একই বিচারই দেখা যাচ্ছে, একটা বিচার। আবার রাধা বিনোদ বিহারী তত্ত্বাষ্টকমের মধ্যেও যাকে স্বরূপ চরিতামৃতম বলা হচ্ছে, তার ভিতরেও একটা ধারণা দেওয়া আছে। রাধা চিন্তা নিমেষেন জ্যেষ্ঠকান্তির বিলোপিত শ্রীকৃষ্ণ চরণ বন্দে রাধা লিঙ্গিত বিক্রম, একটা বিচার। একটা জায়গায় দেখা যাচ্ছে রাধারানী কৃষ্ণ বিরহে হাউদাস করছেন, একটা চিন্তা। আবার এখানে দেখা যাচ্ছে কৃষ্ণই রাধারানীকে পাওয়ার জন্য হাউদাস করছেন। ভজনের দুটো ক্ষেত্র, দুই রকমের। এখন কাকে ছাড়বো কাকে রাখবো, মুশকিল তো এখানে। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখছি দুটোই ঠিক, কোনটাকে ছাড়া চলবে না। কান্নাকাটি করছেন ব্রজগোপীগণ এবং ব্রুবানা বিরহাতুরা ভৃষণ ব্রজস্ত্রিয় কৃষ্ণ বিষক্ত মানসা বিসৃজ্য লজ্জং রুদুষ্ম সুস্বরম গোবিন্দ দামোদর মাধবে। কান্নাকাটি চলছে, অক্রুর রথ নিয়ে যাচ্ছেন, রথের চাকা ধরে টানাটানি, ঘোড়াগুলো লাগান ধরে টানাটানি। বিরহের কথা তো এসছে এখানে, মিলন যদি আছে তাহলে বিরহের কথা নিশ্চয়ই আছে পাশাপাশি, অস্বীকার করবার উপায় নাই। অখিল রসামৃত মূর্তি কৃষ্ণের বিশেষণ রস বৈশ, সেই তত্ত্ববস্তুকেই লক্ষ্য করছে। রসং যে বায়ান লব্ধানন্দী ভবতী কো যে বান্নাত কহ প্রাণাত যদ্দেশ আকাশ আনন্দ নস্যাৎ। আনন্দময় অধ্যায়ের সাথে সূত্রের তো ব্যাখ্যা হচ্ছে, কিন্তু বস্তুকে, বিষয়বস্তুকে, কৃষ্ণ যদি বিষয়বস্তু হন রাধারানীকে বাদ দিয়ে কি, তাও তো নয়, দুজনকেই তো দরকার হচ্ছে। বহু তার্কিক ব্যক্তি অনেক সময় আমাদের কাছে জিজ্ঞাসা করেন, মশাই আপনারা রাধারানীকে নিয়ে এত ঠেলাঠেলি করছেন, কোথায় তার নাম, কোথায় ভাগবত, তো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানেও দেখানো হয়েছে তত্ত্ব খুব গোপনীয়, তাই সকলের কাছে খুব খোলামেলা ভাবে প্রকাশ করতে চাননি কৃষ্ণদ্বৈপায়ন বেদ অভ্যাস, বা ব্যাখ্যাও দিতে চাননি সুখদেব গোস্বামী। শেষের দিকে কি বলা হল, অনয়া রাধিত নূনম ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত যামনয়ধর। অনয়া আরাধিত নূনম, তার দ্বারা কি হচ্ছে এখানে, তত্ত্বদর্শন পরিষ্কার করে ব্যাখ্যা করা হল না, ঘুরিয়ে ফিরিয়ে ভাববাচ্ছে যেন বলা হচ্ছে, কিন্তু জয়দেব গোস্বামী ব্যাখ্যা দিতে ছাড়েননি, তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন। কংসারী রবি সংসার বাসনা দপ্তর শৃঙ্খলাম রাধাম আধায় হৃদয়ে তত্যাজ ব্রজ সুন্দরী। ব্যাখ্যাটা দা হয়ে গেল, কোথায় কতটুকু বলতে হবে, দুনিয়ার লোককে কতটুকু বললে পারে তারা ভুল না বোঝে, এটা নিশ্চয়ই লেখকের গ্রন্থকর্তার খুব চিন্তা, খুব হুঁশিয়ার চিন্তা বিষয়, সেটাও রয়েছে। সর্বশেষে কথা কি, অধিকার বিচার। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সাধন ভজনের তত্ত্বগুলো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি গদাধরাভিন্ন তনু, তিনি তো ব্যাখ্যা করেছেন। কমলমঞ্জরী সখী যিনি, তিনি ব্যাখ্যা করেছেন। আজই দেখছিলাম যে তিনি অনঙ্গমঞ্জরী সখীর খুব বেশি কাছাকাছি, তারই আনুগত্য তিনি সেবা করতে চাচ্ছেন, কর্পূরাদি সেবা, তম্রাদি সেবা, কি ব্যাপার? নিশ্চয়ই তাৎপর্য আছে কিছু এর ভিতরে। তিনি তো গুরু ভগস্বামীর সম্বন্ধেও আলোচনা করলেন, শুধু রূপ গোস্বামী সম্বন্ধে করেছেন না, তার সঙ্গে আরো অন্যান্য মঞ্জুরি সব আছেন, ব্যাপারগুলো মাথায় ঢুকতে চায় না। তথাপি কিন্তু এটা স্থিতি রয়েছে নিত্যভাবে, তার সবটাই তো বুঝবার বিষয়। আমাদের সব জিনিস যে মাথায় ঢুকবে সবসময় তা নয়, কিন্তু যেহেতু আমাদের উপরওয়ালা গুরুবর্গ গোস্বামী বর্গ তারা বলে গেছেন, সেজন্যই মেনে নিতে হচ্ছে, তত্ত্ববস্তু পড়ে আছে, সেটা নিয়ে আলোচনার কথা। সেই আলোচনাটা কে কতটুকু কিভাবে করব, সেইটাই বড় কথা। আমরা প্রথম থেকেই আজকে আলোচনার প্রথম দিক থেকেই শুনে আসছি আমনায়ের কথা। আমনায় সম্বন্ধে তো বহু কথা লেখা রয়েছে, সেখানে সম্প্রদায় বিশেষে সাধন ভজনের তারতম্য আছে, পরতত্ত্বের উপাসনার ক্ষেত্রেতে রসগত বিচার বৈচিত্র্য আমাদের অস্বীকার করবার উপায় নাই, মানতেই হবে। সেখানে বলছেন আমনায় বলছে, কি বলছে, পরিমিহ পরমম ভগবান শ্রীহরি, এ কথাটা যখন এসেছে তিনি বলছেন তিনি সর্বারাধ্য তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব, পরিমিহ পরমম, তিনি সর্বারাধ্য তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব। তার কি বিশেষণ দিচ্ছেন, সর্বশক্তিং রসাব্দিং, তিনি সর্বশক্তি সমন্বিত তত্ত্ব, সেই ভগবান শ্রীহরি, তিনি ছোট রাম নন, তিনি নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তি, এইসব কথাগুলো তার গায়ে লাগানো চলবে না। মাধুর্যমণ্ডিত বিগ্রহ রসাব্দি রসামৃত সমুদ্র সেই ভগবান, তিনি সকলকেই সমানভাবে আকর্ষণ করতে পারেন, অনন্ত বিশ্বকে পারেন, ইন্ডিভিজুয়াল সোল তাদেরও পারেন, কালেকটিভলিও পারেন, সব ক্ষমতাই তার আছে, তিনি সব ক্ষমতা নিয়েই তো বসে আছেন। সুতরাং তাকে একেবারে নিরাকার নির্বিশেষ করে দিলে পরে তার অবমাননা করা হয়, নিরাকারবাদী, নির্বিশেষবাদী, মায়াবাদী, তারা ওইটাই প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগে গেছে। সেই ভগবান অনন্ত বিশ্বাত্মা, তাকে বাদ দিয়ে কারো কোন পরিচয় নাই। কৃষ্ণম হেনম বৈহি তমাত্মানম অফিরাত্মনম, কতটা বলা আছে ভাগবতের শ্লোকে। সেই প্রেমময় ভগবান সকলের প্রতি কৃপালু দয়ালু। কংবা দয়ালু শরণম ব্রজেম, এই শ্লোক শুনে শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধি পার্শ্বসাত্ত্বিকী বিকারগ্রস্ত হয়ে ভূমে মূর্ছিত হলেন, পড়ে গেলেন। এই শ্লোক তো সবসময় পড়ছি আমরা, কিন্তু ওই ভাবটা তো আসছে না। মুকুন্দ তিনি বুঝাতে চাইলেন এই বৈষ্ণবের অধিকার গদাধর পণ্ডিত গোস্বামী অপরাধ করে ফেলেছেন। অপরাধ কার কাছে করলেন? হিসাব করে ধরতে গেলে শ্রীমতী বৃষভানুনন্দিনী তিনি অপরাধ করে ফেলেছেন তার বাপের কাছে। এখন অপরাধ তো স্মরণ করতে হবে, ফিরে গেছেন। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছেন গদাধর পণ্ডিত গোস্বামী, কি করবো আমি, এরকম তো অপরাধ করে ফেলেছি। তা বললে ওখানে শিষ্যত্ব স্বীকার কর, তাহলে তোমার অপরাধ যাবে। বাপের কাছে ভুল করেছে মেয়ে, ব্যাপারটা তো এই। মহাপ্রভু বিধি দিয়ে দিলে অপরাধ স্খালিত হচ্ছে, স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশে। এই সবগুলোই তো বুঝতে হবে আমাদের। সাধারণভাবে ভুল করি আমরা জীবাত্মা, সেও তো ভগবানের থেকেই এসেছে, ভগবান ছাড়া তো সে নয়। তার মধ্যে দুই, এক নিত্যবদ্ধ, এক নিত্যমুক্ত। তা নিত্যমুক্ত কৃষ্ণচরণে উন্মুখ, আর নিত্যবদ্ধ বদ্ধাবস্থায় রয়েছে। সব জিনিসটাই তো বিচার দেখানো হয়েছে। ভগবান শ্রীহরি হলেন সর্বারাধ্য পরমারাধ্য তত্ত্ব, উভয়েই রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণের পরিচয় নাই। এই জাতীয় বহু প্রমাণ শ্লোক রয়েছে, আবার এ কথাও আছে কৃষ্ণকে বাদ দিয়েও তো রাধারানীর পরিচয় নাই। এরও তো যথেষ্ট প্রমাণ আছে। সাধন ভজনের ভিতরে এসব কথাগুলো আছে। সদীয় গুরুপাদ পদ্ম তিনি এটা দেখাবার চেষ্টা করেছেন রাধা বিনোদ ভেরী তত্ত্বাষ্টকের মধ্যে। রাধারানী কৃষ্ণের বিরহ জ্বালায় দগ্ধীভূত হচ্ছেন, আবার কৃষ্ণ রাধারানীর বিরহে কান্নাকাটি করছেন। এ দুটো তত্ত্বই নিত্য, দুটোই সত্য, কোনোটাকে কোনোটা বাদ দেওয়া চলবে না। এই কথাই লেখা আছে। এই পৃথিবীতে যত সুন্দর গুণের ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা ভগবানে এবং বৃষভানন্দিনীতে সবটাই সম্ভব। অপার্থিব অপ্রাকৃত বস্তু সেখানে সবটাই সম্ভব, এই কথাই তো আমরা শাস্ত্রে দেখছি। শক্তি ছাড়া শক্তিমান নন, আবার শক্তিমান ছাড়াও তো শক্তির পরিচয় নাই। কিন্তু তত্ত্ববস্তু পুরুষ, পরমপুরুষ, পুরুষোত্তম, নিরাপুরুষোত্তম ব্যাখ্যাগুলো আছে পরপর। সেই তত্ত্ববস্তু যখন লীলা করতে চাচ্ছেন তখন দুই মূর্তিতে প্রতিভাত হচ্ছেন। রাধা কৃষ্ণ হইছে দুই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। একমেব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বম দ্বিধা আবির্ভূতম। বুঝানো আছে, বহু ব্যাখ্যা এসবের আছে, তা আমরা কাকে মানব কাকে ছাড়ব, দুজনকেই রাখতে হবে। কৃষ্ণকেও রাখতে হবে আর রাধাজিকেও রাখতে হবে, ঝগড়া যতই হোক না কেন তাদের মধ্যে, মিলন যত হোক আর বিরহ যত হোক দুজনকে রাখতেই হবে। দক্ষিণ দেশ পরিক্রমার সময় কয়েকবারই আমাদের ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল। এক মন্দিরে আমরা দর্শনে গিয়েছিলাম, শিব ঠাকুরের মন্দির সেটা, সেখানে কয়েক ভাবেতে শিব ঠাকুর সেখানে আছেন। আকাশ লিঙ্গম, অম্বু লিঙ্গম, এইরকম করে সেই মন্দিরে অবস্থিত বিগ্রহ ঠাকুর। একদিন কন্টেস্ট হয়েছে শিব ঠাকুরের সঙ্গে শিবানীর সঙ্গে, নৃত্যে নাচন কন্দনে নাচেতে শিব ঠাকুর ফেল করেছেন, তাকে মন্দির থেকে বের করে দিচ্ছেন পার্বতী। শিব ঠাকুর গোবিন্দের শরণাপন্ন, সব সময় গোবিন্দের নাম জপ করছেন, তারা গোবিন্দ এসে হাজির হয়েছেন সেখানে। বললে এই কন্টেস্ট ঠিক হয়নি, পরীক্ষা ঠিক হয়নি, আবার পরীক্ষা। গোবিন্দ পেরুমাল হাজির আছেন মন্দিরে, আজও আছেন সে মন্দিরে সাক্ষী গোবিন্দ। আবার পরীক্ষা শুরু হল, নটরাজ শিব, শিবের পরীক্ষা। এবার শিবানী পার্বতী হেরে গেছে, তখন শিব ঠাকুর বলছেন তুমি বেরিয়ে যাও এবার মন্দির থেকে। কান্নাকাটি পড়ে গেছে, তখন কৃষ্ণ বললেন তোমাদের কাকুই মন্দির থেকে বেরোতে হবে না, আমরা দুজনেই থাকো, শান্তিপূর্বক থাকো। এসব ব্যাপারগুলোর ভিতরে শিক্ষা কি? গোবিন্দকে ডেকেছেন বিপদে পড়ে শিব ঠাকুর, গোবিন্দ গিয়ে আবার যখন পরীক্ষা নিচ্ছেন এবার পার্বতীজি ফেল করে যাচ্ছেন। ভগবানের শরণাপন্ন সবাই আমরা, এই অনন্ত বিশ্ব অনন্ত জগৎ, তাকে বাদ দিয়ে তো আমাদের কারো কোনো পরিচয় নাই। শক্তি শক্তি মতো অভেদ ঠিক কথা, কিন্তু তার ভিতরেও কোন জায়গায় শক্তিমানের বৈশিষ্ট্য বৈচিত্র্য প্রকাশিত হচ্ছে, আবার কোন স্থানে শক্তিরই বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। তত্ত্ব দর্শনের ভিতরে তো কোনো ভুল বোঝাবুঝি নাই, সামঞ্জস্য আছে, লীলার নিত্যত্ব রয়েছে, স্বীকৃতি রয়েছে। আমরা কাকে ছাড়বো, কাকে রাখবো, আমাদের দুজনকেই চাই। রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃষ্ণকে পেতে পারি না, সেখানে প্রার্থনা করি, কান্নাকাটি করি, হে রাধে তুমি তোমার প্রিয়জি কৃষ্ণ তাকে বলে দাও তিনি যেন কৃপা করেন। আবার এ কথাও তো আছে, হে কৃষ্ণ তুমি বলে দাও তোমার রাধারানী যেন আমাদের কৃপা করেন। দুটোই তো পাশাপাশি আছে, ভুল করি কেন আমরা? বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর কীর্তনের ভিতরে পাই, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সকতি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাচে পাচ্ছি। বৈষ্ণব ঠাকুরকে বলছি কৃপা করো, আবার উল্টে দেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করছি তোমার বৈষ্ণব বৈভব তোমার আমার করুন দয়া, তবে মোর গতি হবে তব প্রতি পাবো তব পদ ছায়া। তাহলে কাকে ছাড়বো, কাকে রাখবো? ভক্ত ছাড়া ভগবান নন, আবার ভগবান ছাড়াও ভক্ত নন। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ বলছেন, ওর ভক্ত বলছেন আমার তো আর কেউ নাই ভগবান ছাড়া। দুই কি সমান ভাবে মানতে হচ্ছে? ভগবান বড় না ভক্ত বড় প্রশ্ন তো আছে। যিনি সকলের মালিক উপরওয়ালা তিনিও তো কান্নাকাটি করছেন ভক্তের জন্য, আর ভক্ত তো কান্নাকাটি করে যাচ্ছেন সব সময়। দুইকে কাকো তো বাদ দেওয়া যাবে না, দুইয়ের মধ্যে এ দুইকে নিয়েই চলতে হবে। একটা উপাখ্যান আমি বলি মাঝে মাঝে, আপনারা হয়তো শোনেন, এখানেও বলতে পারি সেটা। এক সময় পার্বতী দেবী জিজ্ঞাসা করেছেন শিব ঠাকুরের কাছে, তুমি আমি এলাম কোথা থেকে? শিব ঠাকুর বললেন, কেন তুমি জানো না এটা? তেনই বহিত ভূতে নাতা মহেশ্বরী কারণ সর্বভূতানাম সৈক পরমেশ্বর। সেই পরাপরতত্ত্ব যে ভগবান, তার থেকে তুমি আমি এসেছি। কার সেবা করব, কার উপাসনা করব, কার আরাধনা করব? আরাধনানাং সর্বেশম বিষ্ণুর আরাধনাং পরম। শিব ঠাকুর বলে দিচ্ছেন এর থেকে আর বড় কথা কিছু আছে? হ্যাঁ আছে। সেইটা সেই বুদ্ধি যেখান থেকে পাই তার সেবা বোধ হয় আগেই করতে হয়। তসমাৎ পরতরণে দেবী তদীয়ানাং সমর্চনম, বুঝানো হলো। আবার জিজ্ঞাসা করেছেন দেবী পার্বতী শিব ঠাকুরের কাছে, কন্যান জপ করব? উত্তর আসছে রাম রামেতি রামেতি রামে রাম রমে রামে মনোরমে সহস্র নাম বিস্তীর্ণ রাম নাম বরাননে। হে বরাননে শিবানী, তুমি রাম নাম করো না, বিষ্ণু সহস্র নাম করো। তারপরে বলছেন রাম নাম করো না, কিন্তু জেনে রাখো তিন রাম নামে এক কৃষ্ণ নাম হয়। সময় তো কম, টাইম ইজ শর্ট আর্ট ইজ লং, সময় খুব কম আমাদের, সুতরাং সংক্ষিপ্ত ব্যবস্থা নাও না, তাহলে কি করব? সহস্র নাম নাং পুণ্যানাম ত্রিরাবৃত্তা তু যৎফলম এক বৃত্তা তু কৃষ্ণস্য নামৈকম তৎপ্রযচ্ছতি। অঙ্কটা কষলে কি হয়? সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, তিন রাম নামের সমান এক কৃষ্ণ নাম, অঙ্কটা কষলে তো এরকমই হচ্ছে। সময় যখন সংক্ষেপ, দেবী তখন বলতে যাচ্ছিলেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আগে রাম 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 বলছিলেন, পরে বললেন কৃষ্ণ কৃষ্ণ। না 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 এরকম নয়, তাহলে কিরকম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইরকম বলতে হবে। এই নাম তো করে যাচ্ছেন শিব শিবানী সব সময়, তারা তো শিক্ষা দিচ্ছেন এই জগৎগুরু শিব, এই শিক্ষা তো দিচ্ছেন। দশ ভাই প্রচেতা গিয়েছেন কৈলাসে, অপেক্ষা করছেন তারা, শিব শিবানী দুজনেই ধ্যানস্থ। ধ্যান ভঙ্গ হয়েছে যখন, তখন জিজ্ঞাসা করছেন শিব ঠাকুর, তোমরা তো অনেকক্ষণ এসেছ, এর মধ্যে তোমাদের কোনো প্রশ্নের মীমাংসা হয়েছে? বলে হ্যাঁ একটা প্রশ্নের মীমাংসা হয়েছে। কি? না আমরা তো ভেবেছিলাম আপনি তো সর্বেশ্বর বা উপরওয়ালা, কিন্তু দেখছি আপনারা দুজনেই ধ্যানস্থ, আপনারা কার ধ্যান করছেন? নিশ্চয়ই আপনার উপরওয়ালা আছে। বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক ধরেছ তোমরা, আমাদের উপরওয়ালা দিয়ে আমরা ধ্যান করছিলাম। তো তাদের শিষ্যত্বে গ্রহণ করেছেন দশ ভাই প্রচেতা কি? তারা বলছেন আমাদের বাবা পাঠিয়েছেন আপনার কাছে পিতা, আমরা এসব তত্ত্ব দর্শন কিছু জানি না, সাধন ভজন জানি না, আপনি দয়া করে আমাদের বলুন। শিব ঠাকুর সেখানে মহামন্ত্র দান করেছেন তাদের, কৃষ্ণ মন্ত্র দিয়েছেন সেখানে, কথাগুলো তো আছে। শিব ঠাকুর শিবের নাম নিজের নাম দেবেন না, কৃষ্ণ নাম দিয়েছেন, যে মহামন্ত্রের অর্থ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, এই মানে সম্বোধনের পদ। হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ, এই তো মানে। এসবের ব্যাখ্যাগুলো তো দেওয়া আছে, ভারতী শ্রীকৃষ্ণ মন কৃষ্ণ রাধ স্বরূপিণী অত হরাইতি অনেন এব রাধেতি পরিকীর্তিতা, এখানে হরার শব্দের সম্বোধনে হরে হয়েছে, হরি শব্দের সম্বোধনে হয়। স্বরূপ প্রেম বাৎসল্যের হরের হরতি যামন হরাশা কথ্যতে সদভি শ্রী রাধা বৃষভানুজা, বৃষভানুনন্দিনী রাধা, এই হরার শব্দ বাচ্চা, তারই সম্বোধনে এখানে হরে হয়েছে। ব্যাখ্যাগুলো তো দেওয়া আছে, এগুলো আমাদের আলোচনার বিষয়, অনুশীলনের বিষয়, বুঝতে হবে সেইভাবে, শাস্ত্র দৃষ্টি নিয়ে মহাজনের দৃষ্টি নিয়ে তাদের আলোকে বুঝতে হবে, তাহলে সব ঠিক আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন ব্যক্তিগতভাবে আপনারা, তাহলে আমি বলবো আমি রাধারানীকেও ছাড়তে পারবো না, কৃষ্ণকেও ছাড়তে পারবো না, আপনারা যে যা বলুন না কেন, আমার দুজনকেই চাই সমানভাবে। মঞ্ছা কল্পত রূপভর্ষ কৃপা সিন্ধু
যেখানে তুই উপস্থিত হয়েছি এইটাকে বলে ঈশ্বর ধ্যান, ঈশ্বর ধ্যানের অন্তর্গত আমাদের গুরু মহারাজের সতীর্থ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমন ভক্তি দৈত মাধব গোস্বামী মহারাজ এইখানে মঠ স্থাপন করেছেন। তিনি ব্রহ্মচারী সময়ে তাহার নাম ছিল শ্রী শ্রী হরে গৃহ ব্রহ্মচারী, বেশ লম্বা চওড়া লোক, তিনি ব্রহ্মচারী বেশেতেই প্রভুপাদের প্রচারের সময় তিনি বহু জায়গাতে তিনি প্রচার করেছিলেন, বিশেষ করে আসাম অঞ্চলেতে তিনি প্রচার পূর্বে করেছিলেন, পরবর্তীকালে তিনি আসাম, অন্যদিকে হরিয়ানা, পাঞ্জাব, হায়দ্রাবাদ ইত্যাদি ভারতের বহু স্থানেতে মঠ করেন এবং প্রচার করেন। পরবর্তীকালে আরো তার শিষ্য পরম পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ ভারতের ভিতরে তো আছেন, তথাপি বাহিরে আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি স্থানেতে, অস্ট্রেলিয়া ইত্যাদি স্থানেতে বহু জায়গাতে মহাপ্রভু গৌরবাণী তিনি প্রচার করছেন। মহারাজের একটা গুণ বিশেষ ছিল যে তিনি অত্যন্ত সহিষ্ণু ছিলেন। সহিষ্ণু না হলে বৈষ্ণব ধর্ম মধ্যে প্রবেশই করতে পারে না। তিনি এত সহিষ্ণু ছিলেন যে সকলকে যথাযোগ্য আদর দিতেন, এমনকি তার সময়েতে তার শিষ্য যে করত, তার শিষ্যের শিষ্য যদি করে তো তাহাকে একেবারেতে নিজের নাতি মতন কোলে নিয়ে নিতেন। এমনকি তারা যদি ডাকত যে আমাদের মন্দির প্রতিষ্ঠা করে দেন, তাহলে মন্দির প্রতিষ্ঠা করে দিতেন, ওখানে তো পৌঁছে দিতেন। তিনি তার গুরু ভাইগণকেও খুব সম্মান দিতেন। এমনকি আমরাও তার ব্যাস পূজার সময়তে যদি যেতাম, তাহলে আমাদেরও তিলক দিয়ে, মালা দিয়ে, কাপড় দিয়ে কত রকম আদর যত্ন করতেন। সমস্ত ব্রজবাসীগণকে, ওখানকার ব্রাহ্মণগণকে খুব আদর ইত্যাদি করতেন। আমরা তাহারই মঠেতে এসেছি। তার কলিকাতা মঠ ইত্যাদি যখন প্রতিষ্ঠিত হয় কি মত বৃন্দাবনে, তখন গুরু মহারাজকে সব পরিকরে তিনি নিয়ে গিয়েছিলেন। সেখানে গুরু মহারাজ যে বক্তৃতা দিলেন, সকলেই তার খুব প্রশংসা করেছিল। সেই সভাতে বড় বড় ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট জজ ইত্যাদি, হাইকোর্টের জজ, ব্যারিস্টার সব এসেছিল। তার মধ্যে তিনি ধর্মের আবশ্যকতা সম্বন্ধে, বিগ্রহ সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে তিনি বলেছিলেন। তো আজকে আমরা সেইখানেতে উপস্থিত হয়েছি। যখন নিত্যানন্দ প্রভু পন্ডরপুরেতে হরিনাম দীক্ষা ইত্যাদি নিয়ে বৃন্দাবনে আসেন, তখন তিনি সর্বত্র ভাব বিভোর হয়ে আর কানাইকে, তাহার ভ্রাতাকে তিনি খুঁজছেন, কিন্তু কানাইকে কোথাও পান নাই। তিনি হরিণগণকে জিজ্ঞাসা করেন, গাছগুলি, বৃক্ষগুলিকে, লতাগুলিকে জিজ্ঞাসা করেন, আমার কানাইকে দেখেছ? যদি গোচারণের জন্য ব্রজবাসীরা যায়, তাকে ঝপ্পে ধরেন, আমার কানাইকে দেখেছ? একটি মন্দিরেতে তিনি উপস্থিত হলেন, গোপাল মন্দিরে। সেখানে কানাইকে খুঁজিয়ে বিড়ান, ওখানে বিগ্রহ আছেন কিন্তু বিগ্রহকে দেখেন নাই। হা কানাই, হা কানাই বলে ক্রন্দন করেন। সেই সময় আকাশবাণী হলো যে তোমার কানাই এখানে নাই। এখন তিনি গুপ্ত বৃন্দাবন নদীপ ধামেতে তিনি ওখানে গিয়েছেন, ওইখানে আবির্ভূত হয়েছেন। ব্রাহ্মণ কুলেতে তিনি সেখানে আবির্ভূত হয়েছেন। তুমি যাও, ওখানে তাহার দর্শন পাবে। তখন ওইখান থেকে আসলেন, যখন গঙ্গা নদীকে পার করে যখন এই পারে আসলেন এই স্থানেতে, তখন দেখলেন, বললেন ভিতরে মনে মনে,
তিনি করছেন। আমি এখানে এসেছি, যদি কানাই থাকে তাহলে আমাকে খোঁজে নিয়ে বাহার করে দিবে, আমি তাকে এখানে খোঁজব না। তাহলে যদি সে খোঁজে আমার সঙ্গে ওখানে মিলিত হয় তাহলে আমি বুঝব যে সে এইটাই কানাই। তিনি এইখানে নন্দনাথ নন্দনন্দনাচার্য ভবনেতে, তিনি ভবন মানে কি কুটিরেতে, ভজন কুটিতে ওখানে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে ওইখানে তিনি বসলেন। মহাপ্রভু শিবার সঙ্গনেতে বলছেন যে দেখো এখানে কোন মহাপুরুষ এসেছেন, তারা তোমার যে তাকে খুঁজে নিয়ে এসো। সেই সময়তে শিবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত আর রামাই পণ্ডিত ইত্যাদি সব ওই মহাপুরুষকে খোঁজবার জন্য চারিদিকে ঘুরিয়ে বেড়াচ্ছে। তারা যত তখন মন্দির হাট বাজার ভক্তের গৃহ সর্বত্র খোঁজলো, কিন্তু কোথাও পায় নাই। সন্ধ্যার সময় ফিরে মহাপ্রভুকে রিপোর্ট দিল যে আমরা তো কোনো মহাপুরুষকে আপনি যেরকম বলছেন এরকম ভাবে তো আমরা দেখি না, দর্শন করি না, আমরা অনেক খোঁজেছি। তখন মহাপ্রভু নিজেই ওদের সঙ্গে এসে নন্দনা আচার্য ভবনেতে তিনি উপস্থিত হলেন এবং সেইখানে ভিতরে প্রবেশ কর দেখেন বেশ সুদীর্ঘ লম্বা চওড়া একটি মহাপুরুষ ওখানেতে বসে আছেন। তিনি ভিতরে যেয়ে তাহার দিকে দেখছেন আর নিত্যানন্দ প্রভু ওইখান থেকে ভাব আবিষ্ট হয়ে তাহার দিকে দেখছেন, কেউ পরস্পর বলছেন না, চোখেতেই কথা। কিছুক্ষণ পরেই নিত্যানন্দ প্রভু উঠে দৌড়েছেন মহাপ্রভু দিকে, মহাপ্রভু উনার দিকে দুজন কোলাকুলি করে দিয়ে দুজন মূর্ছিত হয়ে এখানেতে পড়ে গিয়েছে। এইটি তাহাদের এখানে প্রথম মিলন। তারপরে তাহারা চৈতন্য মহাপ্রভু বা ভক্তরা তাকে ধীরে ধীরে নিয়ে যেয়ে সচী অঙ্গনেতে তিনি নিয়ে যান আর ওইখানে শিবাসের বাড়িতে মালিনী দেবীর নিকটেতে তাকে রাখেন এবং সেইখানে তারপরে লীলা। এই হচ্ছে নন্দনাচার্যের, এইটা হচ্ছে ভজন কুটি ঈশ্বর ধ্যান। আমরা এই পরেতে আমরা মায়াপুরে যাব, যোগপীঠকে ওখানে যে প্রণাম করব, বাগ বাজারে পার্টি এসে থাকুক আর নাই আসে থাকুক, আমরা ওটাকে পার করে শিবাসঙ্গনে যাব। শিবাসঙ্গনেতে প্রণাম ইত্যাদি করে কীর্তন করে ওইখান থেকে অদ্বৈত ভবন গদাধর ভবন দর্শন করে দিয়ে আমরা চন্দ্রশেখর ভবনেতে গিয়ে প্রভুপাদের সমাধিতে যাব। ওইখানে প্রভুপাদের সমাধিতে গিয়ে তার গুণ মহিমা ইত্যাদি বর্ণন করে ক্রমে ক্রমে আমরা উঠে যাব। ফের আবার দুপুর বেলা এসে যোগপীঠেতে সবসে প্রথমে এসে ওইখানে মহাপ্রভু লীলা চৈত্র তাহার উপদেশ ইত্যাদি বর্ণন করে পাশেইতে গৌরকুণ্ডেতে আমাদের রান্না ইত্যাদি হচ্ছে, সচী মা রন্ধন করছেন এবং বিষ্ণুপ্রিয়া দেবী রন্ধন করছেন। আমরা সেইখানে তারা নিমন্ত্রণ করেছি আজকে, আজ একে আমরা সকলই সচী গৃহেতে যেয়ে ওখানেতেই আমরা মহাপ্রসাদ সেবন করব গৌর প্রেমানন্দে। এখন পালকি তুলে লও, পালকি তুলে লও।
আচার্য ভজন কুটি নিত্যানন্দ প্রভু
সার্চিং, শ্রী নিত্যানন্দ প্রভু সার্চিং কানাই ইন বৃন্দাবন এভরিওয়ের এজ এ ম্যাড পার্সন, আস্কিং ফ্রম ট্রিজ ক্রিপার্স ডিয়ার কাউজ এভরিওয়ের কাউ হার্ডস বয়, বাট হি কুড নট ফাউন্ড এনি হেভার। এট লাস্ট এয়ার ওয়ার্ল্ড কেম অ্যান্ড টোল দ্যাট কানাই ইজ নট হিয়ার, you can go to Navadvip and he has burnt there, taken birth there. So Nityananda Prabhu at once came to this place and hide himself in the house of Nandan Acharya. This is the house of Nandan Acharya. He told that I will not search Kanai, Kanai should search me. So he was in disguise sitting here. Chaitanya Mahaprabhu told his associates that you should go and search any Mahapurush has come here. They searched whole day but they could not found. They searched here, there, in all temples, on all devotees' houses, but they could not find. At last Chaitanya Mahaprabhu came with all here and he saw that a Mahapurusha was here. They talked each other by their eyes. At last Nityananda Prabhu ran to Chaitanya Mahaprabhu and Mahaprabhu ran to Nityananda Prabhu and they each other embraced and they fell down on the earth. Krishna, Krishna, like this. After that Chaitanya Mahaprabhu took him to Nimai Pandit, took him to his mother home, Sachi Devi Bhavan, and after that he has told also that this in this place Shishila Bhakti Bhakti Nittalila Pravishtong Vishnupad Shishman Bhakti Saranga Goswami Maharaj has done here much. Srila Prabhupada Bhakti Siddhan Saraswati Goswami Thakur has sent him to England and other places to preach there. He met there with Queen Elizabeth and preached him and told what Chaitanya Mahaprabhu has told, that our dharma is religious, religion is prem. We are the servant of Radha and Krishna always. And after that, after Prabhupada left this world, he preached to all other places in India, everywhere. So, now we are giving our respect in his lotus feet, and now we will go. But we will, only 5 minutes, in very brief, we will hear the teachings of the now Acharya in this place, Srila Bhakti Suhid. Akinchan Maharaj. He is Suhrid. Wo samasta vaish tara samasta vaishne Suhrid. Arki Akinchan. Ei duti gun na hole vaishna hoa jay nai. Ami dekhi sob guna sampanna Maharaj. Ekdike bhaktogane sob Suhrid. Abar onno dike Akinchan. Akinchan nishkinchan na hole bhagavat bhajan hote pare na. অকিঞ্চনই একমাত্র ভজন করে দিয়ে ভগবানকে পেতে পারে। এত আমরা ইনারি অকিঞ্চন মহাপুরুষে মহারাজের এবং পরম শহীদ আমাদের ইনার দর্শনের জন্য আমরা এসেছি। গৌর প্রমাণ।
প্রসাদানগতিউতোপি ধ্যায়াম স্তুবম স্তস্য যশস্ত্রী সন্ধম বন্দে গুরু চরণারবিন্দম বঞ্ছা কলপতরুভ্য কৃপাসন্দুভ্যব পদিদান পাবনভ্যো বৈষ্ণবেভ্য নমো নম পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তক্ষম নমামি ভক্তশক্তিকম। আমি সর্বপ্রথমে আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমান ভক্তিসারঙ্গ গোস্বামী মহারাজের পাদ পদ্মে প্রণাম জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষাগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমান ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের চরণে প্রণত হচ্ছি এবং তদীয় নিজজন ত্রিদণ্ডী পাদগণ তাদের চরণে প্রণত হচ্ছি। উপস্থিত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দকে যথাযোগ্য প্রণাম সম্মান জানাচ্ছি। আপনারা এখন যে স্থানে উপস্থিত হয়েছেন এটি শ্রী গৌড়ীয় সংঘের মূল শাখা মঠ শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। এখানে বিগ্রহগণ রয়েছেন মধ্যবর্তী সিংহাসনে শ্রী গৌর নিত্যানন্দজিউ, অন্যদিকে শ্রী রাধা বিনোদজিউ, দক্ষিণে শ্রী বিজয় বিগ্রহ নৃসিংহদেব আদি বিরাজ করছেন এবং প্রবেশ মুখে আমাদের গুরুদেবের শ্রীমূর্তি আপনারা দর্শন করলেন। এই অনেক কথা তো এখানে সব বলেছেন, এখানের পরিচয় গৌর নিত্যানন্দের প্রথম মিলনের স্থান এবং সেই কেন্দ্রকে কেন্দ্র গুরুদেব স্বপ্নাদিষ্ট হয়ে এখানে গৌর নিত্যানন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, আমাদের এখানে আমাদের গুরুপাদ পদ্ম তথা গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা বিষ্ণুবাসমত ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের মধ্যে যে হৃদ্যতা ছিল, সেই হৃদ্যতা যারা দেখেছেন তাহারাই উপলব্ধি করতে পেরেছেন। বর্তমানেও আমরা সেই তার যে কৃপা অনুসারে বেদান্ত সমিতির যে আচার্য ত্রিদণ্ডস্বামী পরিব্রাজগাচার্য শ্রীমদ ভক্তি বেদান্ত বামন মহারাজ এবং উপসভাপতি পরিব্রাজ আচার্য ত্রিদণ্ডস্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ, যার প্রচার বর্তমানে সমস্ত ভারতবর্ষে তথা পৃথিবীর বিভিন্ন স্থানে বিশেষভাবে প্রচারিত হয়েছেন, সত্যি তাহারা আমাদের গুরুবর্গের তথা পরম গুরুদেব ছিল সরস্বতী ঠাকুরের ইচ্ছা ছিল আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশেও প্রচার বিশেষভাবে হয় মহাপ্রভুর কথা। এনা সেই মহাপুরুষের কৃপা অবলম্বন করে তার নির্দেশ অনুসারে আমাদের পূজ্যপাদ শ্রীমদ নারায়ণ মহারাজ যে প্রচার করেছেন, এ প্রচার আমাদের গৌড়ীয় সমস্ত গৌড়ীয় গগনে বিশেষ আনন্দের দায়ক এবং জগতের বিশেষ কল্যাণকর। আমি তো অত্যন্ত পূজ্যপাদ মহারাজ আমাকে বললেন আমার কিছুই গুণ নাই, যা বললেন বৈষ্ণবের ভূষণ, তারা সর্বক্ষণ অপরকে যার মান নাই তাকেও মান দেওয়ার ধর্ম তাদের, সেই অনুসারে তিনি বললেন। বাস্তবিক পক্ষে আমার সেরকম কোন যোগ্যতা নাই, যা গুরু কৃপায় যতটুকু আমি পারি সেই এনাদের সেবা করবার জন্য সেটুকু চেষ্টা করি। আমাদের এই যে পরস্পর উভয় মঠের একটা প্রীতির হৃদ্যতা রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনা, আমি গিয়েছিলাম ওখানে দার্জিলিং তো না শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়ি যেটা মিলন মন্দির মঠের আশ্রম, আমি গিয়েছিলাম সেখানে আমাদের পূজ্যপাদ বামন মহারাজ উপস্থিত ছিলেন। তিনি আমাকে যে প্রকার আদর এবং তিনি একটা তারই পূর্বের ঘরে নিয়ে আমাকে যেভাবে অভ্যর্থনা এবং আদর, তারপরে আমাকে যেভাবে দুই দিন পাঠ করবার অধিকার দিলেন এবং প্রতি ব্যবহারে আমার সেটা পূজ্যপাদ মহারাজের আমার স্মৃতি হল যে তিনি আমাকে স্নেহ করতেন, সেই স্নেহতে এনাদের স্নেহ আমি সর্বক্ষণ লাভ করতে পারি। এবং আশা করি আমাদের মধ্যে এই প্রীতি, এই হৃদ্যতা, এই আমাদের যে পরস্পর যোগাযোগ, এটা উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং এইটা আশা করি গুরুবর্গের চরণে সেটা প্রার্থনা করি। সেইভাবে আমি দেখছি সর্বক্ষণে তাদের কৃপা, আর আমি এখনো সেটাই চাই। আপনাদের তো বিরাট পার্টি, বেশি সময় এখানে আমাকে ডিটেইন করা আপনাদের অপেক্ষাকার খুব, এটা আমি অন্যায় মনে করি। দ্বিতীয়ত আমাদের খুব অল্প জায়গা, আর মহারাজের বিশাল ভক্তবৃন্দের সঙ্গ, হ্যাঁ কাজেই আমরা আর বেশি সময় করে নিব না। আমাদের আমি শেষে এই প্রার্থনা করি আমাদের গুরুবর্গের নিকট প্রথম প্রার্থনা জানাই, অতঃপর বর্তমানে যে তার অনুগতজন তাদের অনুগতজন যে ত্রিদণ্ডীপাদগণ এবং বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ সকল আছেন তাদের কাছে আমি একটি প্রার্থনা জানিয়ে শেষ করছি। আমার বয়স খুব বেশি হয়ে গেছে, কিছু বলবার ক্ষমতাও নাই, স্মরণও থাকে না। এই পর্যন্ত আপনারা সকলে ত্রিদণ্ডীপাদগণের কাছে বৈষ্ণববৃন্দের কাছে আমি প্রার্থনা জানাই, যে আর কয়েকদিন থেকে যাতে গুরুপাদ পদ্মের সেবা করতে পারি, আপনারা সকলে মিলে আমাকে সেই আশীর্বাদ করুন, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি। অতএব আপনাদের কৃপা শুনুন, আমার কোন উপায় গতি নাই, আপনাদের কাছে সেই প্রার্থনা জানিয়ে আমি এই ঘন্টায় সমাপন করছি।
যুগধার মধুরান্ধার পাত্র গরম,
যুগধার মধুরান্ধার পাত্র বরম,
বরদা ভয়দায়ক পূজ্য পদ,
বরদা ভয়দায়ক পূজ্য পদ,
প্রণমামি সদা প্রভু পাদ পদম,
প্রণমামি সদা প্রভু পাদ পদ,
ভজন অর্জিত সজ্জন সঙ্ঘপতি,
ভজন অর্জিত সজ্জন সঙ্ঘপতি,
পতিতাধিক কারুণি কৈক গতিম,
পতিতাদৃক কারুণি কৈক গতি,
গতি বঞ্চিত বঞ্চক চিন্তপদ,
বঞ্চিত বঞ্চক চিন্তপদ,
প্রণমামি সদা প্রভু পাদ পদম,
প্রণমামি সদা প্রভু পাদ পদম,
অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু,
অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু,
তনু নিন্দিত হে মৃণাল মদন,
তনু নিন্দিত হে মৃণাল মদন,
মদনার মুদ বন্দিত চন্দ্রপদ,
মদনার বোধ বন্দিত চন্দ্রপদ,
প্রণমামি সদা প্রভু পাদ পদম,
প্রণমামি সদা প্রভু পাদ পদম,
অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু,
অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু,
তনু নিন্দিত হে মৃণাল মদন,
তনু নিন্দিত হে মৃণাল মদন,
মদনার বুদ বন্দিত চন্দ্রপদ,
মদনার বুদ বন্দিত চন্দ্রপদ,
প্রণমামি সদা প্রভু পাদ পদম,
মামে সদা প্রভু পাদ পদম,
নিজ সেবক তারক রঞ্জীবিধং,
নিজ সেবক তারক রঞ্জীবিধং,
বিধুতাহিত হুঙ্কৃত সিংহবরম
বিধুতাদৃক হুঙ্কৃত সিংহবরম
বরণাগত বালিশ সন্দপদম
রণাগত বালিশ সন্দপদ
রণমামি সদা প্রভু পাদপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
বিপুলীকৃত বৈভব গৌরভুবং
বিপুলীকৃত বৈভব গৌরভুবং
ভুবনেশ বিকীর্তিত গৌরদয়ম
ভুবনেশ বিকীর্তিত গৌরদয়ম
দয়ানিয়গণার্পিত গৌরপদম
দয়ানে আগনার পিতা গৌরপদম
নমামি সদা প্রভু পাদপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
নির গৌর জনাশ্রয় বিশ্বগুরু
গৌর জনাশ্রয় বিশ্বগুরু
গুরু গৌর কিশোরক দাসপরম
গুরু গৌর কিশোরক দাসপরম
পরমাদৃত ভক্তি নদপদম
পরমাদৃত ভক্তি বিনদপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
রঘুরূপ সনাতন কীর্তিধরং
রঘুরূপ সনাতন কীর্তিধরং
রণীতল কীর্তিত জীব কবি
রণীতল কীর্তিত জীব কবি
কবিরাজনরতম সখ্যপদম
কবিরাজনরতম সখ্যপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
কৃপায়া হরি কীর্তন মূর্তিধরং
কৃপায়া হরি কীর্তন মূর্তিধর
হরণি ভর হারক গৌরজনম
ধরণীর ভর হারক গৌরজনম
জনকাধিক বৎসল স্নিগ্ধ পদম
জনকাধিক বৎসল স্নিগ্ধ পদ
প্রণমামি সদা প্রভু পাদপদম
প্রণমামি সদা প্রভু পাদপদম
শরণাগত কিঙ্কর কল্পতরু
শরণাগত কিঙ্কর কল্পতরু
অরোধিকৃত